বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন শুনবেন সূরা বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশ نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم অন্যদিকে মানুষের মধ্যে এমন লোক আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান হে ইমানদারগণ তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। অবরুদ্ধ গাজায় বিমান হামলা ও ভয়াবহ যুদ্ধের মধ্যে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। খাবারের অভাবে মরছে মানুষ। ইসরায়েলের বিভিন্ন অবস্থানে লেবাননের হিজবুল্লাহর হামলা অব্যাহত। ইসরায়েল অভিমুখী জাহাজে হামলা চালিয়ে যাবে ইয়েমেন। প্রাইভেট প্র্যাকটিস কমিয়ে চিকিৎসকদের গবেষণায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ভারত জুড়ে আজ থেকে কার্যকর হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন, বাংলায় চালু হতে দেবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা, ভয়াবহ যুদ্ধ এবং খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। আজ সেখানে এবছরের প্রথম রোজা পালন করছেন ফিলিস্তিনি মুসলমানেরা। তবে গাজার প্রায় 22 লাখ মানুষের সামনে প্রয়োজনীয় খাদ্য সরবরাহের কোনো ব্যবস্থা নেই। 5 মাসের বেশি সময় ধরে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের কারণে গাজায় চরম ক্ষুধা ও দারিদ্রতার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে সেখানে খাদ্য ও পুষ্টির অভাবে অন্তত 25 জন মারা গেছে, যাদের বেশিরভাগই শিশু। ইসরায়েল 16 বছর ধরে গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে রেখেছে এবং গত 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে সেই অবরোধকে আরও জোরদার করেছে। এতে গাজার খাদ্য নিরাপত্তা ও চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। ফিলিস্তিনের শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা বা আনরোয়ার প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেছেন, এমন সময় পবিত্র রমজান মাস এসেছে যখন গাজার জনগণ প্রচণ্ড ক্ষুধার্ত ও তারা উদ্বাস্তু অবস্থায় রয়েছে এবং ভয় ও উদ্বেগ যাদেরকে তাড়া করে ফিরছে। তিনি বলেন, এই মাসে দুর্ভিক্ষক্লিষ্ট গাজাবাসীর জন্য যুদ্ধবিরতির প্রয়োজন।
আগ্রাসন পুরোপুরি বন্ধ করে গাজা উপত্যকা থেকে সব সেনা প্রত্যাহার না করা পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। পবিত্র রমজান মাস শুরুর আগ মুহূর্তে রোববার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এই প্রত্যয় জানান। হানিয়া বলেন, যে চুক্তি গাজা উপত্যকার উপর ইসরায়েলি যুদ্ধ বন্ধ করে না অথবা বাস্তুচ্যুত মানুষদেরকে তাদের ঘরবাড়িতে ফেরার নিশ্চয়তা দেয় না কিংবা গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী শত্রু সেনাদের প্রত্যাহার করার গ্যারান্টি থাকে না, আমরা সেরকম চুক্তি চাই না। তিনি বলেন, সম্ভাব্য যে কোনো চুক্তিতে গাজার মানবিক পরিস্থিতিও অন্তর্ভুক্ত থাকতে হবে, এর মধ্যে রয়েছে ত্রাণ ও আশ্রয় এবং উপত্যকার পুনর্গঠন। হামাস নেতা বলেন, আমাদের জনগণের মানবিক ইস্যুগুলোর সমাধান, বিশেষ করে উত্তর গাজার মানুষদের, যেখানে নারী শিশু ও বৃদ্ধ ব্যক্তিরা শত্রুর চাপিয়ে দেয়া ক্ষুধার যন্ত্রণায় মারা যাচ্ছে, সেসবের সমাধান যে চুক্তিতে থাকবে না সেই চুক্তি আমরা করব না। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন অবস্থানে হামলা অব্যাহত রেখেছে। গতকাল ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে বর্বর আগ্রাসন চালিয়ে 5 লেবাননি নাগরিককে হত্যা করার পর হিজবুল্লা যোদ্ধারা অধিকৃত ভূখণ্ডের মেরন ইহুদি বসতিতে কাতিউশা রকেট দিয়ে হামলা চালায়। এছাড়া ইসরায়েলের আরার ব্যারাকে থাকা কামান, মর্টার ও ক্ষেপণাস্ত্র লাঞ্চারের উপর লেবাননের যোদ্ধারা ড্রোন হামলা চালিয়েছে। গতকাল দিনের শুরুর দিকে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের খিরবেত সেলম গ্রামে আগ্রাসন চালিয়ে লেবাননের 5 নাগরিককে হত্যা করে। বিমান হামলায় আরও অন্তত 9 জন আহত হয়। হিজবুল্লাহ যোদ্ধারা এক বিবৃতিতে বলেছে, তাদের দেশের ভেতরে ইসরায়েলের আগ্রাসন এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সেনাদের বর্বরতার প্রতিশোধ নিতে এসব হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, লেবানন থেকে মেরন ইহুদি বসতির লক্ষ্য করে 37টি রকেট ছোড়া হয়, যার মধ্যে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তারা 7টি রকেট ভূপাতিত করতে সক্ষম হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের শিকার গাজাবাসীর প্রতি অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি। তিনি বলেছেন, পবিত্র রমজান মাসেও লোহিত সাগরে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গতরাতে রাজধানী সানা থেকে এক টেলিভিশন ভাষণে হুথি এই ঘোষণা দেন। তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনী ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে নিজের দায়িত্ব পালন করে যাবে। ইয়েমেনের জনগণ প্রতি শুক্রবার ফিলিস্তিনপন্থী যে বিশাল বিক্ষোভ করে যাচ্ছে তার ভূয়সী প্রশংসা করেন আব্দুল মালিক আল হুথি। তিনি বলেন, প্রতি সপ্তাহে সানার আল সাবিন স্কোয়ারে একত্রিত হওয়া বিক্ষোভকারীরা একটি দুর্দান্ত ও মহাকাব্যিক কাজ করছে। তারা সঠিক পথে রয়েছে। গাজা উপত্যকার উপর ইসরায়েলি গণহত্যার ব্যাপারে যেসব মুসলিম নেতা নীরব রয়েছেন তাদের তীব্র সমালোচনা করে হুথি নেতা বলেন, গাজা সংঘাতের ব্যাপারে যারা কোনো অবস্থান নেয়া থেকে বিরত রয়েছে তারা প্রকৃতপক্ষে অবিশ্বাসের অধবিন্দুতে পৌঁছে গেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে। প্রাইভেট প্র্যাকটিস কমিয়ে চিকিৎসকদের গবেষণায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসা গবেষণায় বাংলাদেশ পিছিয়ে রয়েছে বলে তিনি স্বীকার করেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
প্রাইভেট প্র্যাকটিস কমিয়ে গবেষণার প্রতি মনোযোগী হতে চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মানুষের কল্যাণ সাধন ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন অর্জনে বিজ্ঞানী ও গবেষকদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এছাড়া সংকট সমাধানের দেশে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, NST ফেলোশিপ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও বিজ্ঞানীদের বিশেষ গবেষণায় অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতার শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে মানুষের কল্যাণ সাধন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নকে আরও এগিয়ে নেওয়া। সেজন্য সব ক্ষেত্রে গবেষক ও বিজ্ঞানীদের এগিয়ে আসতে হবে। দেশের সার্বিক উন্নয়ন হলেও চিকিৎসা গবেষণায় বাংলাদেশ পিছিয়ে রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
আমাদের সরকারের মূল লক্ষ্য হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে মানুষের কল্যাণ সাধন, টেকসই অর্থনৈতিক উন্নয়ন অর্জন। আমাদের বিজ্ঞানী ও গবেষকদের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। আমরা একটা জায়গায় একটু পিছিয়ে আছি, সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ে গবেষণা। ডাক্তার সাহেবরা শুধু প্র্যাকটিস করে আর টাকা কামাই করে গবেষণার দিকে বেশি যায় না, কি ঠিক? কয়েকজন ডাক্তার আছে, আমি সামনাসামনি জিজ্ঞেস করছি, কিন্তু এখন গবেষণার উপরে গুরুত্ব দিতে হবে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি, ভারতে আজই দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন বা ক্যা কার্যকর হয়েছে। বাংলায় কিছুতেই এই আইন চালু করতে দেয়া হবে না বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে আজ দেশ জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ কার্যকর হয়েছে। আজ সোমবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে সিএএ চালুর সম্ভাবনার মধ্যে আজ সন্ধ্যায় তড়িঘড়ি সংবাদ সম্মেলন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলায় কিছুতে সিএএ চালু করতে দেবেন না। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে তিনি বলেন, সাহস থাকলে সিএএ আগে করতেন। লোকসভা নির্বাচন ঘোষণার 2-3 দিন আগে সিএএ চালু করার প্রয়োজন হলো, আসলে এটা রাজনৈতিক পরিকল্পনা বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সিএ এর প্রতিবাদে বিজেপি শাসিত অসমে 30টি সংগঠন যৌথভাবে এর প্রতিবাদে 12 ঘন্টার অনশন কর্মসূচি পালন করেছে। গতকাল রোববার ওই কর্মসূচি পালিত হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার 2019 সালে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ তৈরি করেছে। বিতর্কিত ওই আইনে মুসলিমদের বাদ দিয়ে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা রয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ইরানের জ্বালানি খাতের উপর আমেরিকার কঠোর অবরোধ আরোপ থাকা সত্ত্বেও গত 5 বছরের মধ্যে দেশটির তেল উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একথা জানিয়েছেন ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওয়ুজি। তিনি ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা IRIB-র এক টেলিভিশন টক শো অনুষ্ঠানে বলেন, ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত করার সব ধরনের চেষ্টা সত্ত্বেও সদ্য সমাপ্ত 2023 সালে ইরানের অপরিশোধিত তেল উৎপাদন বিগত 5 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তেল উৎপাদন বৃদ্ধির উদাহরণ তুলে ধরতে গিয়ে ইরানের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী প্রদেশের তথ্য জানান ওয়ুজি। তিনি বলেন, বর্তমান প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি দায়িত্ব গ্রহণের সময় ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের দৈনিক তেল উৎপাদনের পরিমাণ ছিল 17 লাখ ব্যারেল, যা বর্তমানে 27 লাখ ব্যারেলে পৌঁছেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রাকৃতিক গ্যাসের উৎপাদনও 5% বেড়েছে বলে জানান তেলমন্ত্রী। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ খামেনেই সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাভি ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামিকে ফাথ মেডেল প্রদান করেছেন। ইরানের সর্বোচ্চ নেতার তথ্যকেন্দ্র জানিয়েছে, সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা ও যুদ্ধ সক্ষমতা এবং প্রতিরোধ শক্তি বৃদ্ধিতে ব্যতিক্রমী ও উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ ইরানের সেনাবাহিনী ও আইআরজিসির প্রধান কমান্ডারদের এই পদক প্রদান করা হয়। ইসলামের পথের যোদ্ধাদের বিরচিত নানা অভিযান ও বিজয়ের প্রতীক হিসেবে এই মেডেলকে বেছে নেওয়া হয়েছে। পদকটিতে তিনটি খেজুর পাতা, খুরামশাহর গ্র্যান্ড মসজিদের গম্বুজ এবং সেই সাথে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতাকা রয়েছে। ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলের কয়েকটি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক জনগণের উপর যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছে তারা ইসরায়েলের রোস নিপা বিমানবন্দরের একটি সামরিক ব্যারাকে ড্রোন হামলা চালিয়েছে। অধিকৃত ভূখণ্ডের উত্তরাঞ্চলে ওই বিমানবন্দরটি অবস্থিত। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শোনার রেডিও তেহরান থেকে অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। শ্রোতাবন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েলের মন্ত্রিসভার বিরোধী নেতা ইয়ের লাপিদ বিরোধী দল এবং মন্ত্রী পরিষদের মধ্যে অভ্যন্তরীণ উত্তেজনা বৃদ্ধির কথা স্বীকার করেছেন। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন আমার পরিবেশনায়। ইহুদিবাদী ইসরায়েলের মন্ত্রিসভার বিরোধী নেতা ইয়ের লাপিদ বিরোধী দল এবং মন্ত্রী পরিষদের মধ্যে অভ্যন্তরীণ উত্তেজনা বৃদ্ধির কথা স্বীকার করেছেন। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মন্ত্রিসভার বিরোধী দলের নেতা ইয়ের লাপিদ বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার অর্ধেক এবং বেশিরভাগ নাগরিকের আস্থা হারিয়েছেন। ইসরায়েলের সংসদ নেসেটে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মন্ত্রিসভার বৃহত্তম বিরোধী দল হিসেবে লাপিদের বক্তব্য স্পষ্টভাবে নেতানিয়াহু এবং বিরোধী দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধের বিষয়টি প্রকাশ্যে এসেছে। ইয়েশ আতিদ পার্টির নেতা লাপিদ নেসেটে লিকুইড জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরোধী দল এবং নেতানিয়াহুর একজন শক্ত ও প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। লাপিদের নতুন বিবৃতি এমন সময়ে এসেছে যখন তেল আবিবে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। গাজার যুদ্ধে নেতানিয়াহুর মন্ত্রিসভা কার্যত সফল হয়নি। ইহুদিবাদী সেনাবাহিনীর পরপর পরাজয় প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং এই সরকারের মন্ত্রিসভার আস্থা ও বিশ্বাসকে একটি সংকটজনক পরিস্থিতিতে ফেলেছে। নেতানিয়াহু এবং বিরোধী দলগুলোর মধ্যে মতবিরোধের প্রধান কারণ হল গাজার যুদ্ধে অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করা নিয়ে। অর্থোডক্স ইহুদিরা রাজনৈতিকভাবে সক্রিয় বলে মনে হয় না, তবে তারা ইহুদিবাদী মন্ত্রিসভা এবং বিরোধীদের মধ্যে বিরোধের প্রধান বিষয়। লাপিদ এবং তার রাজনৈতিক সহযোগীরা অর্থোডক্স ইহুদিদের যুদ্ধে পাঠাতে চায়, অন্যথায় তাদের অধিকার কেটে দেওয়া উচিত বলে তারা মত দিয়েছেন। বিপরীত দিকে নেতানিয়াহু এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মন্ত্রিসভার কিছু সদস্য অর্থোডক্স ইহুদিদের যুদ্ধে পাঠানোর বিরোধিতা করে আসছে। এদিকে আগাম নির্বাচন অনুষ্ঠান এড়াতে নেতানিয়াহুকে অর্থোডক্স ইহুদিদের সমর্থন বজায় রাখতে হবে, কারণ মতবিরোধ এভাবে অব্যাহত থাকলে মন্ত্রী পরিষদের পতন এবং নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নেতানিয়াহু এবং লাপিদের মধ্যে মতপার্থক্য তীব্র হওয়ার পরিণতি হবে অধিকৃত অঞ্চলে নির্বাচন অনুষ্ঠান, যা ভোটের ফলাফল অনুসারে লিকুদ জোট অবশ্যই হারবে এবং বিরোধী দলগুলো মন্ত্রিসভা গঠনে একটি চুক্তিতে পৌঁছাতে পারবে কিনা তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে। যাই হোক, অধিকৃত অঞ্চলে অভ্যন্তরীণ উত্তেজনা প্রতিদিন বাড়ছে। এমন পরিস্থিতিতে গাজার যুদ্ধ অব্যাহত থাকায় তা নিয়ে ইসরায়েলি জনগণের মধ্যে অসন্তোষ তীব্র হচ্ছে এবং নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিদিন বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। রমজান মাসে সংযম না করে বিএনপি যতই কর্মসূচি পালন করবে ততই তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণের মৌলিক অধিকার, গণতন্ত্রের অধিকার এবং কথা বলার অধিকার রক্ষার আন্দোলন অব্যাহত থাকবে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের ঢাকার বিশেষ সংবাদদাতা।
রমজান মাসে সংযম না করে বিএনপি যতই কর্মসূচি পালন করবে ততই তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদক মণ্ডলের এক সভায় তিনি এ মন্তব্য করেন। রমজানে বিএনপি সরকার বিরোধী কর্মসূচি চালিয়ে যাবে, সাংবাদিকদের এমন প্রশ্নে কাদের বলেন, জনগণের বিরুদ্ধে রাজপথে নামলে তাদের জনসম্পৃক্ততা অব্যাহতভাবে কমতে থাকবে, তাই নেতিবাচক রাজনীতি পরিহার করে সংযমের মাস থেকে বিএনপি নেতাদের সংযমে হওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
যারা এইসব বলে তাদের নিজেদের প্রভুদের তৃপ্ত করতে তারা এইসব আজগুবি বুলি ছড়াচ্ছে। রাজনৈতিকভাবে চরমভাবে পরাজিত বিপর্যস্ত বিএনপি আজকে তাদের পায়ের তলার মাটি সরে ক্রমেই সরে যাচ্ছে বলে তারা এখানে দেশের মানুষকে বাদ দিয়ে বিদেশিদের।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণের মৌলিক অধিকার, গণতন্ত্রের অধিকার এবং কথা বলার অধিকার রক্ষার আন্দোলন অব্যাহত থাকবে। সোমবার দুপুরে রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, দেশ এখন বিপদের মধ্যে আছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ দামি নির্বাচন করে ক্ষমতায় এসেছে, তারা কখন ক্ষমতা হারিয়ে ফেলে তা নিয়ে সংশয়ের মধ্যে আছে, এমনটা মন্তব্য করেছেন বিএনপির এই শীর্ষ নেতা।
আমরা আন্দোলন করছি দেশে মানুষের ভোটাধিকার ফেরানোর জন্য, মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা দীর্ঘদিন, আজকে প্রায় 17 বছর আন্দোলন করছি। তারই ধারাবাহিকতায় আমরা গত 28 তারিখে 28শে অক্টোবর আমাদের উপর একটা ম্যাসিভ আক্রমণ হয়ে গেল। আপনারা দেখেছেন, এটা আপনাদের সকলের চোখের সামনে হয়েছে ঘটনাটা। আগে বলছি, এখনও বলছি যে আন্দোলন ক্ষমতা যাওয়ার জন্য না, জনগণের মৌলিক অধিকার, গণতন্ত্রের অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার, এগুলো বাঁচানোর জন্যই আমাদের আন্দোলন।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর। প্রিয়জন, আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি, গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান,
এবং আমি আশরাফুর রহমান। বন্ধুরা, আসরের শুরুতেই আমি অনুষ্ঠান সংক্রান্ত একটি ঘোষণা দিতে চাই। যদিও ঘোষণাটি আপনাদের ভালো নাও লাগতে পারে।
তাহলে এমন ঘোষণা দেওয়ার দরকার কি আশরাফ ভাই?
দরকার নিশ্চয়ই আছে, কারণ চলতি ফার্সি বছরে এটা আমাদের শেষ প্রিয়জন। নতুন বছরের অনুষ্ঠানাদি সম্পর্কে ঘোষণা থাকাটা স্বাভাবিক।
শুধু চলতি বছরের শেষ প্রিয়জন নয় আব্দুর রশিদ ভাই, সম্ভবত রেডিও তেহরানের ইতিহাসে এটাই শেষ চিঠিপত্রের আসর।
আসলে নতুন বছরে আমাদের অনুষ্ঠানমালায় বেশ কিছু পরিবর্তন আসছে। প্রিয়জন, রংধনু, কথাবার্তা সহ বেশ কিছু অনুষ্ঠান বাদ দিতে হচ্ছে, বাদ যাচ্ছে লাইভ অনুষ্ঠানের সময়সীমাও।
সত্যি বলতে কি, আমরা সংবাদ ভিত্তিক ও গবেষণামূলক প্রতিবেদন এবং অনুষ্ঠানের উপর জোর দিচ্ছি। ওয়েবসাইটের পাশাপাশি তৎপরতা বাড়াচ্ছি সোশ্যাল মিডিয়ায়, সে কারণে পুরনো বেশ কিছু অনুষ্ঠান বাদ দিতে হচ্ছে।
প্রিয়জন বাদ গেলেও শ্রোতাবন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠতা ও যোগাযোগ বাড়ানোর পরিকল্পনাও আমাদের রয়েছে। শ্রোতারা আগের মতোই ইমেইল পাঠাতে পারবেন, সেই সাথে ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের প্ল্যাটফর্মগুলোতে মন্তব্য করতে পারবেন। আমরা চেষ্টা করব তাৎক্ষণিকভাবে সেগুলোর জবাব দিতে।
তার মানে শ্রোতাদের সঙ্গে আমাদের যোগাযোগ আরও দ্রুত ও আধুনিক হচ্ছে। আশা করি শ্রোতা বন্ধুরা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নেবেন এবং আমাদের সঙ্গে আগের মতোই যোগাযোগ রাখবেন।
তাহলে আর কথা না বাড়িয়ে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।
আসরের প্রথম মেলটি এসেছে বাংলাদেশের লালমনিরহাট জেলার কিষামত নগর বন্দর থেকে, আর পাঠিয়েছেন IRIB ফ্যান ক্লাব রংপুর বিভাগীয় শাখার সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন নতুন শ্রোতা, এটি আমার প্রথম ইমেল। সত্যি বলতে কি, রেডিও তেহরান সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমার বন্ধু মোহাম্মদ সবুজ মিয়া এবং কুড়িগ্রামের আব্দুল কুদ্দুস স্যারের অনুপ্রেরণায় গত বছরের শেষের দিকে রেডিও তেহরান শুনতে শুরু করি। আলহামদুলিল্লাহ আমি এখন রেডিও তেহরানের নিয়মিত একজন শ্রোতা। রাত 8টা বাজলেই মনের ভেতর যেন একটা অ্যালার্ম বেজে ওঠে, জানিয়ে দেয় আর কাজ নয়, রেডিও তেহরান শুনতে হবে। তবে খুব মন খারাপ হয় যেদিন যান্ত্রিক ত্রুটির কারণে ফেসবুকে লাইভ আসে না।
ভাই শরীফুল ইসলাম, নবীন শ্রোতা ও পত্র লেখক হিসেবে আপনাকে প্রিয়জনে স্বাগত জানাচ্ছি। আর আপনার প্রতি একটা পরামর্শ হলো, যদি কোনো দিন ফেসবুকে অনুষ্ঠান শুনতে সমস্যা হয় তাহলে আমাদের ওয়েবসাইট থেকে শোনার চেষ্টা করবেন। সেই সাথে শর্ট ওয়েভেও অনুষ্ঠান শোনার সুযোগ রয়েছে। তো প্রথম চিঠির জন্যে শরীফুল ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসরের পরের মেলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে, আর পাঠিয়েছেন SM নাজিমুদ্দিন। রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের প্রতি ঋতুরাজ বসন্তের একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, রেডিও তেহরান ও পার্স টুডে ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারলাম যে গ্লোবাল ফায়ার পাওয়ারের সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে ইরান 14তম স্থান অধিকার করেছে। আমেরিকা তথা পশ্চিমা বিশ্বের হাজার হাজার নিষেধাজ্ঞা, বিরোধিতা, গুপ্তহত্যা এসব কিছু উপেক্ষা করে ইসলামী প্রজাতন্ত্র ইরান নিজস্ব দক্ষতায় যেসব সামরিক সক্ষমতা অর্জন করেছে অনেকের কাছেই তা বিশ্বের। ইরানের এই সাফল্য পশ্চিমা বিশ্বের বুকে কাঁপন ধরাবে সন্দেহ নেই। সামরিক শক্তিতে ইরানের এই উত্থানকে আমরা মোবারকবাদ জানাই।
সামরিক ক্ষেত্রে ইরানের অভূতপূর্ব সাফল্য সম্পর্কে লেখাটির জন্য নাজিমুদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আবারও লিখবেন। বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ি থেকে মোহাম্মদ আতাউর রহমান পাঠিয়েছেন এবারের মেলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরান দিন দিন তার গুরুত্ব তুলে ধরছে বিশ্ববাসীর কাছে, তবে আমি চিন্তিত ফিলিস্তিনিদের জন্য। আমি বিস্মিত হচ্ছি বিশ্ব নেতাদের নীরবতা দেখে। তারা কেন নির্যাতিত আর অত্যাচারিতদের সাহায্য করছে না? শুধু কি ইরানই মানবতার প্রতীক? আল্লাহর কাছে মোদের প্রার্থনা, ইরান আরও শক্তিশালী হোক। ইরান হোক দণ্ডমুণ্ডের কর্তা, ইরান হোক মানবিক সভ্যতার উড্ডীন ঝান্ডাধারী শক্তিশালী রাষ্ট্র।
ভাই আতাউর রহমান, আপনার প্রার্থনা কবুল হোক, আর ইরানের পাশাপাশি অন্যান্য মুসলিম ও মানবতাবাদী রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পাশে দাঁড়াক, আমাদের সেই প্রত্যাশা।
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কোষমন্ডি থেকে দেবাশিস গোপ পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, আমার কাছে রেডিও তেহরান বাংলা অদ্বিতীয় স্বপ্নসম বেতার কেন্দ্র, যার গুণগান শুনে নিজেকে করে তুলেছি সমৃদ্ধ ও উন্নত। পহেলা মার্চ সুঅভ্যাস গড়ে তোলার কৌশল শীর্ষক অনুষ্ঠান সুন্দর জীবন শুনলাম, তাতে জীবনকে সুন্দর করে গড়ে তোলার হিন্ডসাইট বায়াস নিয়ে বিস্তারিত জেনে উপকৃত হলাম। কোনো কিছু কি হতে পারে তা নিয়ে আগে থেকে চিন্তা করা ঠিক নয়, হিন্ডসাইট এড়ানোর উপায় সম্বন্ধেও জানলাম। একটা অজানা বিষয় জানতে পেরে খুবই ভালো লাগলো।
সুন্দর জীবন অনুষ্ঠানে হিন্ডসাইট বায়াস সম্পর্কে জানতে পেরে উপকৃত হয়েছেন জেনে ভালো লাগলো। আশা করি নিয়মিত লিখবেন। আসরের পরের মেলটি এসেছে বাংলাদেশের কুষ্টিয়ার খাদিমপুর বাজার থেকে, আর পাঠিয়েছেন শ্রোতা ভাই মুখলেসুর রহমান। ৪ মার্চ প্রচারিত প্রিয়জন সম্পর্কে তিনি লিখেছেন, ইমাম জাফর সাদিক আল ইসলামের চমৎকার অর্থবহ বাণী আমার একটি মেলসহ ভারত বাংলাদেশের গুণী শ্রোতা বন্ধুদের সুন্দর সুন্দর ১০টি ইমেলের জবাব। আই আর আইবি ফ্যান ক্লাব বাংলাদেশ রংপুর বিভাগের সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেবের অডিও বার্তা এবং মিল্টন খন্দকারের লেখা ও সুরে শিল্পী আসিফ আকবরের চমৎকার কণ্ঠে গাওয়া সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল শিরোনামের দেশত্ববোধক মনোগ্রাহী গানটি শুনে আমি দারুণভাবে মুগ্ধ হয়েছি। তথ্যবহুল, শিক্ষণীয়, জ্ঞানবর্ধক, সময় উপযোগী ও মন মাতানো অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।
চিঠিপত্রের আসর প্রিয়জন সম্পর্কে ভালো লাগার অনুভূতি প্রকাশের জন্য মুখলেসুর রহমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হটুদেওয়া নাগের পাড়া থেকে তপতী সরকার পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, বেশ কিছুদিন ধরে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছি, আজও তা অব্যাহত আছে। একদিন অনুষ্ঠান না শুনলে মনে হয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় শোনা থেকে বঞ্চিত হয়েছি, সেজন্য পারতপক্ষে অনুষ্ঠান শোনা বন্ধ করি না। তেহরান বেতারের অনুষ্ঠান শোনার মজাই আলাদা। সব বয়সের বিভিন্ন পেশার শ্রোতাদের জন্য অনুষ্ঠান প্রচার করা হয়। শিশু কিশোর, ছাত্র শিক্ষক, তরুণ যুবা, চাকরিজীবী, রাজনীতিবিদ, ধর্মপ্রাণ মুসলমান সকলেই এখানে পাবেন তার কাঙ্ক্ষিত রসদ। এরপর এই শ্রোতাবন আমাদের কয়েকটি প্রাত্যহিক ও সাপ্তাহিক অনুষ্ঠান সম্পর্কে তার ভালো লাগার অনুভূতি প্রকাশ করেছেন।
সিনিয়র শ্রোতা তপতী সরকার ইদানিং বেশ নিয়মিতই লিখছেন, তার লেখার মানও বেশ ভালো। তো আমাদের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের রংপুর নগরীর পূর্ব গোয়ালু থেকে, আর লিখেছেন ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তিনি আই আর আইবি ফ্যান ক্লাব বাংলাদেশের রংপুর বিভাগের সভাপতি। মুস্তাফিজ ভাই লিখেছেন, বর্তমান বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী প্রচার মাধ্যম রেডিও তেহরান আমার প্রাণের স্পন্দন। রেডিও তেহরানের অনুষ্ঠানমালা প্রমাণ করে এটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিটি শ্রোতা অনেক কিছু জানতে, বুঝতে ও জ্ঞান লাভ করতে পারে, নিজেকে সংশোধন করতে পারে, আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে এবং নিজের জ্ঞানের পরিধিকে বাড়াতে ও সমৃদ্ধ করতে পারে, বর্তমান বিশ্ব পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাওয়াই নিতে পারে। সব মিলিয়ে রেডিও তেহরান একটি অতুলনীয় প্রচার মাধ্যম।
রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য ভাই মুস্তাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি নিয়মিত যোগাযোগ রাখবেন। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলব তেহরান প্রবাসী এক বাংলাদেশির সঙ্গে। তিনি এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন। প্রথমেই তার পরিচয় জানা যাক।
আমি আসমা হুমায়রা, আমি মিসেস রেজওয়ান হোসেন। আজ প্রায় দীর্ঘ 25 বছর ইরানে আছি।
রেডিও তেহরানের উপস্থাপক রেজওয়ান হোসেন ভাইয়ের সহধর্মিনী আসমা হুমায়রা ভাবেকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রথমেই ভাবির কাছে জানতে চাচ্ছি, আপনি কবে থেকে রেডিও তেহরান শোনেন এবং কেমন লাগে এ বেতারের অনুষ্ঠান?
আমি প্রায় 30 বছর আগ থেকে আমি রেডিও তেহরান শুনি। তারপরে আমি ইরানে আসি, এরপর থেকে তো সবসময় আমি রেডিও তেহরান শুনে আসছি। তো রেডিও তেহরান সবসময় নিরপেক্ষ সংবাদ প্রচার করে, নিরপেক্ষ সংবাদ পর্যালোচনা করে, এবং রেডিও তেহরান থেকে আমি অনেক কিছু শিখেছি। যেমন এই রেডিওতে পরিবার নিয়ে বা সন্তানদেরকে লালন পালন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো যে প্রচার হয়েছে, এগুলো থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং আমি শুনেছি।
রেডিও তেহরান সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে ভালো লাগলো। এবার আপনার কাছ থেকে আমরা ইরান সম্পর্কে কিছু জানতে চাই, বিশেষ করে ইরানে নারীদের স্বাধীনতা সম্পর্কে।
ইরানের তো অনেকগুলো ভালো দিক আছে, যেটা সেটা হচ্ছে যে প্রথমত এখানে মেয়েদের যে স্বাধীনতা, মেয়েরা ইচ্ছা করলে বাইরে যেতে পারে, ইচ্ছা করলে সে যে কোনো জায়গায় যেতে পারে, যেটা আমাদের বাংলাদেশে আমরা দেখি না।
হিজাব সম্পর্কে পশ্চিমা মিডিয়ায় নানা রকম অপপ্রচার চালানো হয়। বলা হয় ইরানে নাকি জোর করে নারীদেরকে হিজাব পরতে বাধ্য করা হয়। এ বিষয়ে আপনি কি বলবেন?
আসলে যখন আমি প্রথম দিকে আসছি, ওই সময়টাতে হিজাব খুবই মানে সুন্দরভাবে সবাই এটা মেনটেন করত তখনকার সময়। এখন একটু বলতে গেলে যুগের সাথে হোক, যেভাবে হোক, মানুষ এখন ওইভাবে এখন আর আগের মতো হিজাবটাকে খুব একটা মেনটেন করে না। তারপরও যে বাধ্য করতেছে সরকার তাও কিন্তু না, স্বাধীনতা আছে। এখানে একটা নির্দিষ্ট একটা হিজাবের একটা নিয়ম আছে যে মাথায় প্রত্যেককে কাপড় দিতে হবে। এখন যদি কেউ যদি চায় যে আমি ফুল কভার করব, সেটাও পারে। কেউ যদি চায় যে আমি একটু কম করে একটু খোলামেলা পরব, সেটাও সে করতে পারে।
আচ্ছা, ইরানে নারীদের নিরাপত্তা কেমন?
এখানে নারীদের নিরাপত্তা অনেক বেশি। যেখানে আমি আমাদের দেশে যেমন আমরা যখন কোথাও যাই তখন ছেলেরা অনেক সময় একটা ইয়াং মেয়ের সাথে যেরকম ইফটিজিং করে, মেয়েদেরকে বিরক্ত করে, আমি আজ পর্যন্ত ইরানে এই জিনিসটা দেখিনি। ওরা মেয়েদেরকে যথেষ্ট শ্রদ্ধা করে ছেলেরা, এবং কোথাও কোনো মেয়েকে নাজেহাল হওয়া বা মেয়েদের সাথে রাফ বিহেভ করা আমি এখন পর্যন্ত দেখি নাই। সেই হিসাবে যদি বলতে চাই, নারীদের নিরাপত্তা এখানে অনেক বেশি।
আপনি নিশ্চয়ই তেহরানের বাইরেও অনেক জায়গায় বেড়াতে গেছেন, তো ইরান ভ্রমণ করতে কেমন লেগেছে আপনার?
ইরানের উত্তরাঞ্চলটাকে বেশ কয়েকবার গেছি, যেমন কাশ্মীর সাগর, তারপরে মাশহাদ আমার দু কয়েকবারে যাওয়া হয়েছে। কিন্তু আমার দক্ষিণ অঞ্চলটা দেখা ছিল না, কিন্তু কয়েক বছর আগে, প্রায় 2 বছর আগে আমি দক্ষিণাঞ্চলে যাই, ইরানের বন্দর আব্বাস, কেশ দ্বীপে এবং সিরাজে। তো আমার মনোমুগ্ধকর লাগছে, খুবই ভালো লাগছে ওখানে, যেটা আমি ভাষায় প্রকাশ করা আমার জন্য খুব কঠিন, আমার কাছে খুব ভালো লাগে।
তো আসমা হুমায়রা, আপনি এই প্রথম রেডিও তেহরানের স্টুডিওতে এলেন, আপনার অনুভূতি কি?
আসলে অনেক দিন থেকে ভাবছি আসবো আসবো, আসা হয়নি। তো যাই হোক, আজকে আসতে পারে আমার খুবই ভালো লাগছে, সবাইকে দেখতে পাচ্ছি, এই হিসাবে আমার খুব ভালো লাগছে।
আমাদের স্টুডিওতে এসে এই সাক্ষাৎকার পর্বে অংশ নেয় আসমা হুমায়রা ভাবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
আসরের এবারের মেইলটি এসেছে বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর থানার পাঁচ সোয়াইল রেডিও শ্রোতা ক্লাব থেকে, আর পাঠিয়েছেন ডাক্তার এস এম এ হান্নান। তিনি লিখেছেন, আমি ও আমার ক্লাবের সবাই রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের পুরনো শ্রোতা। সমগ্র বিশ্বের আন্তর্জাতিক বেতারগুলোর মধ্যে রেডিও তেহরান সর্বশ্রেষ্ঠ, কারণ এ বেতার আদর্শ সমাজ বিনির্মাণে ঐক্য ও সম্প্রীতির ভূমিকা রাখে। ইসলামী ইরান আমার প্রিয় দেশ, এদেশ বিশ্ব মানবতার মূর্ত প্রতীক।
অনেকদিন পর ডক্টর এস এম এ হান্নান ভাইয়ের চিঠি পেয়ে ভালো লাগলো। আশা করি এখন থেকে নিয়মিত লেখা পাব। ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হাতিশালা থেকে আশরাফ হোসেন পাঠিয়েছেন আজকের আসরের শেষ মেলটি। 2 মার্চ তারিখে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, দেশ বিদেশ নিয়ে এমন সুন্দরভাবে পরিবেশিত বিশ্ব সংবাদ রেডিও তেহরানের পক্ষে সম্ভব। ইসলাম নিয়েও সুন্দর অনুষ্ঠান প্রচার করছে রেডিও তেহরান। স্বাস্থ্য নিয়ে ঘরে বসেই ডাক্তারের পরামর্শ দিচ্ছে এ বেতারটি। বাদ যায় না শিশু কিশোররাও। এছাড়া শ্রোতাদের বক্তব্যকে সঠিকভাবে তুলে ধরে প্রিয়জন অনুষ্ঠানে। এভাবেই রেডিও তেহরান সমাজের কল্যাণকর মাধ্যম হিসেবে কাজ করে চলেছে।
রেডিও তেহরানের সংবাদ ও অনুষ্ঠান সম্পর্কে সুন্দর মতামতের জন্য আশরাফ হোসেন ভাই, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আশা করি আবারও আপনার লেখা পাব।
তো শ্রোতা বন্ধুরা, আমাদের প্রযোজিকা হাত নেড়ে জানিয়ে দিচ্ছেন যে আমাদের সর্বশেষ প্রিয়জন অনুষ্ঠানের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। আপনারা ভালো ও সুস্থ থাকুন এবং নিয়মিত যোগাযোগ রাখবেন, এ কামনায় গুটিয়ে নিচ্ছে রেডিও তেহরানের সবচেয়ে পুরনো অনুষ্ঠান প্রিয়জন।
খোদা হাফেজ।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা ভালো আছেন। আজ 11 মার্চ সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, পরে বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম, 5 টাকার লেবু ঢাকায় 15 টাকা কেন? বিস্ময় বাণিজ্য প্রতিমন্ত্রীর প্রথম আলো। এন্ডোস্কোপি করতে গিয়ে মৃত্যু, ল্যাব এইডের লাইসেন্স বাতিল ও 10 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট ইত্তেফাক। মিয়ানমারের সংঘাত, ফের মিয়ানমার সীমান্তরক্ষীর 29 সদস্যের বাংলাদেশে প্রবেশ, যুগান্তর। বাণিজ্য প্রতিমন্ত্রীর হুঁশিয়ারে ব্যবসা করতে হলে দেশের আইন মেনে করতে হবে। মানব জমিন, কলকাতা শিরোনাম, চীনের নজরদার জাহাজ ঢুকছে বঙ্গোপসাগরে, কেন, গন্তব্য কি এখনও অস্পষ্ট, নজর রাখছে নয়াদিল্লিও। আনন্দবাজার পত্রিকা, সন্দেশখালীতে সিবিআই বহল, শাহজাহানকে গ্রেপ্তারে এত দেরি কেন, রাজ্যকে সুপ্রিম প্রশ্ন। সংবাদ প্রতিদিন, সমাবেশ বাঞ্চল করতে সন্দেশখালীতে জারি 144 ধারা গণশক্তি, দিদি না মোদি, জনতার দরবারে প্রশ্ন ছুড়লেন অভিষেক আজকাল। এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের 6 মুসলিম প্রার্থী, পূবের কলম।
শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। পবিত্র রমজান আসন্ন, দ্রব্যমূল্য নিয়ে প্রায় সব দৈনিকে খবর পরিবেশিত হয়েছে। প্রথম আলোর শিরোনাম, চিনি, ছোলা, লেবু, ডাল ও খেজুরের দাম এবার ইফতারে খরচ বাড়িয়ে দেবে। খবরটিতে লেখা হয়েছে, রোজায় চিনি, খেজুর, সয়াবিন তেল, ছোলা সহ ইফতার সামগ্রী তৈরিতে ব্যবহৃত বিভিন্ন পদের ডালের চাহিদা বেড়ে যায়। এবছর এসব পণ্যের প্রায় সবগুলোর দামই চড়া। এর মধ্যে চিনি ও তেলের দাম এক বছরের বেশি সময় ধরে বাড়তি, তার সঙ্গে রোজাকে সামনে রেখে এবার খেজুর, ছোলা ও ডালের দামও বেড়ে গেছে। এছাড়া পেঁয়াজ, বেগুন, শসা ও লেবুর দামও চড়া। বিদেশি ফলের দাম নাগালের মধ্যে নেই, তাতে ইফতার আয়োজনে সাধারণ মানুষকে এবার খরচ সামলাতে বেশ হিমশিম খেতে হবে। আর মানবজমিনের খবরে লেখা হয়েছে, বাণিজ্য প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি, ব্যবসা করতে হলে দেশের আইন মেনে করতে হবে।
মিয়ানমারের সংঘাত বাংলাদেশে আবারও ঢুকে পড়েছে মিয়ানমারের 29 সীমান্তরক্ষী। ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে, মিয়ানমারের ভেতরে স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে আবারও পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের 29 সদস্য। সোমবার তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের বর্ডার গার্ড বাংলাদেশের হেফাজতে রাখা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, এন্ডোস্কোপি করতে গিয়ে রাহিব রেজার মৃত্যুর ঘটনায় রাজধানীর ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসকদের অবহেলায় মৃত্যুর ঘটনায় রাহিবের পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। সোমবার রাহিবের পরিবারের পক্ষে আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম এ রিট আবেদন করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে রিটে বিবাদী করা হয়েছে। জানা গেছে, ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে এন্ডোস্কোপি করাতে গিয়ে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় রাজধানীর স্টারটিক ইঞ্জিনিয়ারিংয়ের আইনি কনসালটেন্ট রাহিবের।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। চীনের নজরদার জাহাজ ঢুকছে বঙ্গোপসাগরে, কেন, গন্তব্য কি, এখনও অস্পষ্ট। নজর রাখছে নয়াদিল্লিও। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, বঙ্গোপসাগরে ঢুকছে চীনের নজরদার জাহাজ। সমুদ্রে বিভিন্ন জাহাজের উপর নজরদারি চালানো একটি ওয়েবসাইট জানিয়েছে, এরই মধ্যে শিয়াং ইয়াং হং এক নামের জাহাজটি বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মনে করা হচ্ছে ভারতের পূর্ব উপকূলে নজরদারি চালানোর জন্যই ওই জাহাজকে পাঠাচ্ছে চীন। যদিও বেইজিংয়ের তরফে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। জাহাজটির গন্তব্য কোথায় তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। এমনিতে বঙ্গোপসাগর ধরে এগোনো জাহাজের সম্ভাব্য গতিপথ হতে পারে শ্রীলঙ্কা, আরও স্পষ্ট করে বললে কলম্বো বন্দর। তবে সম্প্রতি শ্রীলঙ্কার রনিল বিক্রমসিংহের সরকার জানায় যে এক বছর তারা দেশের কোনো বন্দরে নজরদার জাহাজকে ঠাঁই দেবে না। কলম্বোকে চাপ দিয়ে চীন সেদেশের বন্দরে তাদের নজরদার জাহাজকে নিয়ে যেতে চাইছে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। গোটা পরিস্থিতির উপরে নজর রাখছে ভারত।
সংবাদ প্রতিদিন পত্রিকার খবরে লেখা হয়েছে, সন্দেশখালী মামলায় শীর্ষ আদালতে ধাক্কা রাজ্যের। এই ঘটনায় সিবিআই তদন্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য, কিন্তু সেই আর্জি খারিজ করে দিল আদালত। একই সঙ্গে রাজ্যকে সুপ্রিম কোর্টের প্রশ্ন, শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে এত দেরি কেন? তবে কলকাতা হাইকোর্টের রায়ে রাজ্য পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে যেসব বিরূপ মন্তব্য ছিল তা বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেশখালীর ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। 54 দিনের মাথায় অবশেষে গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালীর বাহুবলী শাহজাহান শেখ। ইডির আর্জিতে সাড়া দিয়ে কলকাতা হাইকোর্ট তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য সরকার, কিন্তু সেখানেও তারা ধাক্কা খেল। তদন্তভার সিবিআই এর হাতেই রাখার নির্দেশ দিল শীর্ষ আদালত। কেন শাহজাহানকে গ্রেপ্তার করতে প্রায় 1.5 মাস লেগে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত।
সমাবেশ বানচাল করতে সন্দেশখালীতে জারি 144 ধারা। গণশক্তি পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, সন্দেশখালীতে সিপিআইএম এর সভা বানচাল করার জন্য
ফেরিঘাটে 144 ধারা জারি করল প্রশাসন। সোমবার সন্দেশখালীতে সমাবেশের ডাক দিয়েছিল সিপিআইএম। শনিবার থেকে গোটা রাজ্য জুড়ে 11টি জায়গায় সমাবেশ করেছে সিপিআইএম, কিন্তু হঠাৎ করেই এদিন সকাল থেকে ফেরিঘাটগুলো 144 ধারা জারি করা হয়েছে, যার ফলে বহু কর্মী সমর্থক আসতে পাচ্ছেন না। অথচ গতকাল শুভেন্দু অধিকারী যখন সমাবেশ করে তখন কোনো 144 ধারা জারি করা হয়নি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে সংক্ষিপ্ত সংবাদ। বুকে ফিলিস্তিনি পতাকা নিয়ে অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানে লালগালিচায় উপস্থিত হয়েছেন অভিনেতারা। সেরা চিত্রনাট্যের জন্য অস্কার বিজয়ী ফিল্ম অ্যানাটমি অফ এ ফলের অভিনেতারা গতরাতে ইসরায়েলি গণহত্যা বিরোধী ওই প্রতীকী প্রতিবাদ জানান। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে গতরাতে 96তম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেরা অ ইংরেজি ভাষার চলচ্চিত্রের জন্য অস্কার বিজয়ী দ্য ফেভারিট জোন চলচ্চিত্রের পরিচালক জোনাথন গ্লিজার বলেছেন, দখলদার ইসরায়েল আমাদের ইহুদি সত্তাকে ছিনিয়ে নিয়েছে। ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিনি ইসলাম গ্রহণ করাকে সবচেয়ে বড় সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন। তিনি তার পোস্টে নিজের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, আপনি যদি কখনো ইসলাম সম্পর্কে আরও বেশি জানার কথা ভেবে থাকেন কিংবা ইমান বা বিশ্বাস গ্রহণ করার কথা ভেবে থাকেন, তবে আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে এটাই আপনার সবচেয়ে বড় সিদ্ধান্ত। অবরুদ্ধ গাজায় বিমান হামলা ও ভয়াবহ যুদ্ধের মধ্যে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। খাবারের অভাবে মরছে মানুষ। ইসরায়েলের বিভিন্ন অবস্থানে লেবাননে হিজবুল্লাহর হামলা অব্যাহত। ইসরায়েল অভিমুখী জাহাজে হামলা চালিয়ে যাবে ইয়েমেন। প্রাইভেট প্র্যাকটিস কমিয়ে চিকিৎসকদের গবেষণায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ভারত জুড়ে আজ থেকে কার্যকর হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন, বাংলায় চালু হতে দেবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন কামনায় রেডিও তেহরান থেকে আমি বাবুল আক্তার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।